ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৩:৩০। আমাদের সান্ধ্য অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইজাজ বেন হিউসেন। আজকের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ভয় আর আতঙ্কে দলে দলে বাংলাদেশিরা লিবিয়া ছাড়ছেন। মঙ্গলবার সকালের প্রথম মন্ত্রীজনের দলটি ঢাকা পৌঁছেছে।
আরও একটি রিপোর্ট রয়েছে জহুরুল আলমের ঢাকা থেকে।
রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।
এবং কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই বৃষ্টিতে অচল, বাস ট্রেন বিমান সব বন্ধ।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরান আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সফলতা এসেছে বলে ইরান ঘোষণা দেবার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলেন। হোয়াইট হাউসে সাংবাদিকদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা ঠিক জানে তারা কি করছে, তারা এও জানে তারা কি নিয়ে খেলছে। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক, যুক্তরাষ্ট্র কখনোই তা চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে ৩০০ কিলোগ্রাম সীমা অতিক্রম করেছে, যা তাদের সমৃদ্ধকরণ কর্মসূচির ৩.৭৬%। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইরানের ওই দাবি নিশ্চিত করেছে। জারিফ বলেছেন, তাদের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সফলতা পরমাণু বিষয়ক চুক্তির শর্ত লঙ্ঘন করেনি। ইরান ৬ বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ২০১৫ সালে চুক্তি করেছিল যে তারা পরমাণু অস্ত্র গবেষণা বন্ধ করবে এবং তার পরিবর্তে ইরানের বিরুদ্ধে থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের এই সফলতা তাদের পারমাণবিক অস্ত্র তৈরির একটি বড় অগ্রগতি এবং ইউরোপিয়ান ইউনিয়নের উচিত তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা। অভিবাসী এবং ল্যাটিন আমেরিকার আইন প্রণেতাদের সম্পর্কে বর্ণবাদী, যৌন উত্তেজক এবং সহিংস পোস্ট ফেসবুকে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কিছু সীমান্ত নিরাপত্তা কর্মী ও বর্ডার পেট্রোল এজেন্টের বিরুদ্ধে তদন্ত করছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। প্রোপাবলিকা তদন্ত সাইটে বলা হয়, ওইসব ফেসবুক পোস্টে যৌন উত্তেজক ছবি এবং মন্তব্য ছিল যাতে অভিবাসীদের মৃত্যু নিয়ে তামাশা করা হয়। সম্প্রতি সালভাদরের এক পিতা ও তার ২ বছর বয়সী কন্যার ডুবে মারা যাওয়ার ভাইরাল হওয়া ছবিও ছিল। ওই ফেসবুক গ্রুপের নাম IM1015। প্রোপাবলিকার তথ্য অনুযায়ী সীমান্তের জেলে বন্দী ১৬ বছর বয়সী এক বালকের মৃত্যুতে সীমান্ত কর্মীরা ওহ ওয়েল, ইফ হি ডাইজ, মরলে মরুক এ ধরনের মন্তব্য ছিল। তারা ডেমোক্রেট এবং মধ্যপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সালভাদরিয়ান ওই লোক এবং তার মেয়ের ছবিটি বানানো। এছাড়া অভিবাসীদের বিরুদ্ধে বর্ডার পেট্রোল এজেন্টদের নানা নেতিবাচক বিষয়ের অভিযোগ তদন্ত চলছে বলে জানা গেছে। বাংলাদেশিরা ভয় এবং আতঙ্কে দলে দলে লিবিয়া ছাড়ছেন। মঙ্গলবার সকালে প্রথম ২৯ জনের একটি দল ঢাকায় পৌঁছেছে। আগামী ৩ দিনে ১০৭ জনের বাংলাদেশে ফেরার কথা রয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
টার্কিশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে ঢাকা পৌঁছার পর বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ সেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়। আগত বাংলাদেশিদের বাড়ির ঠিকানা যাচাই বাছাই করার জন্য শশ থানাকে নির্দেশ দেওয়া হয়। পরে ক্লিয়ারেন্স নিয়ে সন্ধ্যার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, প্রায় ১০,০০০ অভিবাসী যুদ্ধ ও সহিংসতা থেকে পালাচ্ছে। এদের মধ্যে অনেকেই মানব পাচারের শিকার হচ্ছে। কেন এই বাংলাদেশিরা লিবিয়া ছাড়ছেন জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলীর কাছে। তিনি বললেন, লিবিয়ার পূর্বাঞ্চলে গত ৪ এপ্রিল থেকে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। ক্ষমতা দখলের লড়াইয়ে প্রায় ৭০০ মানুষ মারা গেছেন। এই অবস্থায় অনেকেই দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশিরা সেখানে নিজেদের নিরাপদ ভাবছেন না। ত্রিপোলিতে প্রায় প্রতিদিনই সরকারপন্থী মিলিশিয়া ও খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ার ন্যাশনাল আর্মির মধ্যে লড়াই চলছে। সর্বশেষ সোমবার হাফতারের বাহিনী বিমান থেকে হামলা চালিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশের তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার ভোরে শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে পুরাকাটা এলাকায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামি নয়নকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালালে তাদের উপর নয়ন ও তার সঙ্গীরা গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। ওই বন্দুকযুদ্ধে নয়ন নিহত হন বলে পুলিশ জানিয়ে বলেছে। এ সময় জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 4 জন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ নয়নের মরদেহ সহ 3টি ধারালো অস্ত্র, 1টি পিস্তল এবং গুলি উদ্ধার করেছে। নয়ন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন,
আমরা চাই এই ধরনের যে নৃশংস হত্যাকাণ্ড এই বর্বর ছেলেরা চালিয়েছে, এই ঘটনা যেন আর বাংলাদেশে না হয়, আমরা সেই জিনিসে।
বরগুনা পুলিশ জানিয়েছে, রিফাত হত্যা মামলায় এরপর 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল বর্ষণে দেয়াল ধসে 15 জনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার ভোরের ওই সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
গত 2 দিন ধরে টানা প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ের রাস্তাঘাট, রেললাইন, বিমানবন্দর সবকিছু জলের তলায় চলে গেছে। প্রথমে বাস, তারপরে ট্রেন চলাচল বন্ধ করে মুম্বাইয়ে নামার সময় জলে চাকা পিছলে রানওয়ের বাইরে বেরিয়ে যাওয়ায় বিমানবন্দরও বন্ধ হয়ে যায়। বানভাসী এলাকার জলবন্দি বাসিন্দাদের উদ্ধার করতে ভারতীয় নৌবাহিনীকে নামানো হয়েছে। আজ সকালে মালাড ইস্টে একটি বস্তির ওপরে দেয়াল ভেঙে পড়ে 13 জনের মৃত্যু হয়েছে। 2005 সালে মুম্বাইয়ে বন্যার পর এমন বর্ষণ আর এত খারাপ অবস্থা আর হয়নি। আগামীকাল আরও বেশি বৃষ্টি হবে বলে খবর। মহারাষ্ট্র সরকার মুম্বাই ও সংলগ্ন এলাকায় আপৎকালীন ছুটি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জীবনের ঝুঁকি নিয়ে কাউকে না বেরোতে অনুরোধ করেছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হংকংয়ের সহিংস প্রতিবাদ বিক্ষোভের নিন্দা জানিয়েছে চীন। হংকং চীন ঐক্যের 22তম বার্ষিকী উপলক্ষে সোমবার হাজার হাজার মানুষ আইন ও বিচার ভবনের সামনে বিক্ষোভ করেন। রাস্তায় তারা সহিংস আচরণ করে, দেয়ালে রং ছুঁড়ে বেইজিং বিরোধী স্লোগান দেয়, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে। চীনা সরকার আচরণ করেছে, বলা হয় হংকংয়ের সামাজিক নিয়ম ভঙ্গ করে তারা শহরে স্বার্থবিরোধী কাজ করছে। গত সপ্তাহে ফিলিপাইনের একটি সেনা চৌকিতে আত্মঘাতী বোমা হামলার দায়ে সন্দেহভাজন দুজনের একজনকে চিহ্নিত করেছে পুলিশ। সুলু প্রদেশের ওই জেলার দক্ষিণ দ্বীপে গত শুক্রবারের ওই হামলায় 5 জন মারা যান। মেজর জেনারেল সিরিলিতো সেবেজনও জানান, 23 বছর বয়সী ওই যুবকের মৃতদেহ দেখে তার পরিবার তাকে শনাক্ত করে জঙ্গি দলের সদস্য। তিনি বলেন, জানুয়ারি মাসে জেলার রোমান ক্যাথলিক ক্যাথিড্রালে যে হামলা হয়েছিল যাতে 27 জন মারা গিয়েছিল, সেই হামলাও ওদেরই করা ছিল। ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঠেকাতে অবহেলার দায়ে দেশের পুলিশ প্রধান এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রের অভিশংসকের নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হয়। সেদিনের হামলায় 258 জন নিহত হন। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গানাশেকারান্দো এবং পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়। শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেল ডাপুলা ডে লিভেরা বলেন, সেদিনের বিস্ফোরণ সম্পর্কে ভারতের গোয়েন্দাদের দেয়া সতর্কতা সত্ত্বেও তারা মানবতার বিরুদ্ধে অপরাধ দমনে ব্যর্থ হয়েছেন বলেই এই অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিচার হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা মহাকাশযান ওরিয়নের সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। ফ্লোরিডার কেপ ক্যানাভারাল এয়ারফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স থেকে মঙ্গলবার ভোরে ওরিয়ন ক্রিউ মডিউলের টেস্ট ভার্সন উৎক্ষেপণ করা হয়েছে। অ্যাক্সেন্ট অ্যাবোর টু নামের মহাকাশযানটি 3 মিনিটের পরীক্ষায় 10 কিলোমিটার উচ্চতায় ওঠে এবং পরে আটলান্টিক সাগরে সেটি নামানো হয়। লকহেড মার্টিনের তৈরি নাসার পরবর্তী প্রজন্মের ওরিয়ন মহাকাশ যান লম্বা সময়ের জন্য মানব বহন করবে, মহাকাশে পরিভ্রমণ করতে পারবে, এই সুসংবাদ জানানো হয় মহাকাশ সংস্থা নাসা থেকে। এই ছিল বিশ্ব সংবাদে আজ আমার হাতের খবরগুলো।
ভয়েস অব আমেরিকা বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েব 190 বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে এবং ফেসবুক লাইভে। এই মুহূর্তে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের খেলা চলছে। আহসানুল হক জানাচ্ছেন সর্বশেষ ক্রীড়া সংবাদ।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে এজবাস্টনের মাঠে বিশ্বকাপ ক্রিকেটে ভারত এবং বাংলাদেশ খেলছে। সেই খেলায় ভারত টসে জিতে প্রথমে ব্যাট করেছিল, 314 রান করেছে ভারত 9 উইকেটের বিনিময়ে নির্ধারিত 50 ওভারে। এবং ভারতের রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন, শতক হাঁকিয়েছেন 104 রানের সেঞ্চুরি 92 বলে। তিনি 7টি বাউন্ডারি, 5টি ছক্কা এবং আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রাহুল, তিনি 77 রান করেছেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মিলেই 180 রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন শুরুতেই, এবং তারপর শেষ পর্যন্ত 9টি উইকেট পড়ে যায়। বাংলাদেশ এই 9টি উইকেট নিতে পেরেছে মূলত মুস্তাফিজের বলিং নৈপুণ্যের কারণে। মুস্তাফিজ 10 ওভার বল করেছেন, 59 রান দিয়ে 5টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া সাকিব 1টি উইকেট পেয়েছেন, রুবেল, সৌম্য সরকার যথাক্রমে 1টি উইকেট পেয়েছেন। ভারতের 314 রানের বিপরীতে বাংলাদেশ ব্যাট করছে, 173 রান করেছে বাংলাদেশ 5 উইকেটের বিনিময়ে সবশেষ খবর পাওয়া পর্যন্ত। খেলা এই মুহূর্তে চলছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুন্নুর রবিন, তিনি এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন সরাসরি টেলিফোনে। রবিন ভাই, খেলা দেখে এখন কি মনে হচ্ছে?
এখন ক্রমশ মনে হচ্ছে যে আমরা একটু পিছিয়ে যাচ্ছি, কেননা আমাদের কোনো পার্টনারশিপ ডেভেলপ করেনি। যেরকম ভাবে আমরা দেখেছিলাম প্রথম দিকে, হয়তো বা তামিম এবং সৌম্য একটু ধীর স্থিরতার সাথে খেলছিল, কিন্তু তামিম যখন উইকেট হারিয়ে ফেলে, তারপরে হার্দিক পান্ডের মানে চালাকি বোলিং এ সৌম্য সরকারও আউট হয়ে যায়। তারপরে যে একটা পার্টনারশিপ ডেভেলপ করছিল মুশফিকের ব্যাটিং এ, সেটা যেটা আমরা সাকিবের কাছ থেকে দেখেছি, সেটা কিন্তু আমরা মুশফিকের পাস থেকে দেখি না, কারণ সে যে শটটা, তার প্রিয় শট যেটা খেলেছিল, একটু আকাশে উঠে গিয়েছিল, শর্ট ডিস্টেন্সে ক্যাচটা ধরে পড়েছিল, এবং তার ফলে কিন্তু সে অতি তার নর্মাল স্টান্স যে খেলে থাকে, 50-60-70 রান করে থাকে, সেটা অনেক নিচে ব্যাটিং করে 20-এর দশকের জায়গায় সে আউট হয়ে যায়। তারপরে কিন্তু আশা করা গেছিল যে লিটন দাস আসবে, লিটন দাস যেভাবে শ্রুতি মধুর ভাবে খেলে, তার আমরা খেলা সবসময় পছন্দ করি, কিন্তু সেও ভালো খেলছিল, কিন্তু হার্দিক পান্ডে যে এত চালাক চতুর বোলার, সে একটা বল যখন বল করেছিল, তখন মনে হচ্ছিল যে লিটন দাস সত্যি চমৎকার ব্যাপার, তাকে 6 মেরে রানের গতি একটু বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তারপরে বলটাই কিন্তু সে একটু শর্ট ডিস্টেন্সে ফেলে, এবং পরের দিকে দেখলাম যে যখন আউট করেছে, সে চোখের চোখ দিয়ে উইং করে তার ফিল্ডিং পার্টনারকে জানাচ্ছিল যে কি চালাক চতুরতা দেখিয়ে তাকে ব্যাটসম্যানকে আউট করেছিল সেই বলটা। মানে এই ধরনের ব্যাটিং গুলা সত্যি মানে আমাদের একটু আরো শেখা দরকার, কারণ এই ব্যাটিং এ আমরা এবারও দেখলাম তামিম আবার প্লেট ডাউন হলো, স্পেশালি যেখানে আমাদের একটা সুযোগ আছে ছিল এই খেলাতে, কেননা ওরা দ্বিতীয় কোনো স্পিনারদের খেলছিল না, ওদের কিন্তু 5টা বোলার, 5টাই বোলার আছে, ফুল 5টা বোলারকে ওদের বোলিং করাতেই হবে, কিন্তু এটা একটা ভালো সুযোগ ছিল আমাদের জন্য একটা রান চেস করে খেলা। কিন্তু
জি রবিন ভাই, আশা করি আপনি শুনতে পাচ্ছেন, আমাদের যোগাযোগ কি বিচ্ছিন্ন হয়ে গেছে? যেরকমটি বলছিলেন নাজমুন্নুর রবিন, যে আজকে বাংলাদেশ এবং ভারতের খেলায় ভারত বুদ্ধিমত্তার সাথে বোলিং করছে, এবং আমরা দেখেছি যে আজকে তামিম একইভাবে ব্যাটের ইনসাইড এজে লেগে, তিনি আবার বল ব্যাটে লেগে উইকেটে লাগলো এবং সেইভাবে আউট হয়ে গেলেন। শর্ট পিচ বলে মারতে গিয়ে লিটন দাস কিছুক্ষণ আগে আউট হয়ে গেলেন। এইভাবে এক একটি আউট যেগুলো অনেকটাই অপ্রত্যাশিত সেইভাবে আউট হচ্ছেন, কিন্তু 5 উইকেট, 177 রান, 32 ওভার, 5 বল, এখনও বাংলাদেশের সম্ভাবনা আছে এবং বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলার খবর আমরা সরাসরি মাঠ থেকে ইউসুফ রহমান বাবুর সাথে কথা বলবো এই অনুষ্ঠানে কিছুক্ষণ পর।
বাংলাদেশের চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও ইয়াবাসহ বিভিন্ন মরণ নেশায় আসক্ত হচ্ছেন যুবক যুবতী ও কিশোর বয়সীরা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
আইন শৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযানের পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মাদক ব্যবসা। চট্টগ্রামে অন্তত 500টি স্পটে কেনা বেচা হয় এই মাদক, পাশাপাশি ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। আর এই মরণ নেশা ইয়াবার সাথে জড়িয়ে পড়ছে উঠতি বয়সের যুবক যুবতী সহ টিনেজরা। মরণ নেশা ইয়াবা সহ মাদকের সাথে তরুণ তরুণীরা আসক্ত হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
টিনেজ গ্রুপের ছেলেমেয়েরা, 13-19 গ্রুপের ছেলেমেয়েরাই ড্রাগের প্রতি কৌতূহলবশত এডিকশনের দিকে আগায়। এর পরবর্তীতে 25 বছর এবং 35 বছর পর্যন্ত মাদকাসক্তির দেখা যায়, প্রভাব দেখা যায় আমাদের বিভিন্ন রিসার্চ আমরা দেখি।
স্কুলে পড়ে সে করতেছে, কলেজে পড়ে সে আছে, একটা পেশাজীবী ব্যাংকার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরও দেখা যাচ্ছে যে তারা এই মাদকে আসক্ত হয়ে গেছে। এটা নিয়ে আসলে আমরাও যারা আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করি, এটা নিয়ে আমরা আসলে খুব টেনশনে। এটা এখন সমাজে মহামারী আকারে বিচরণ করছে।
এদিকে মাদকের সহজলভ্যতা কমাতে কঠোর নজরদারির কথা বলছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শামীম আহমেদ।
আমাদের টেকনাফ এবং মায়ানমারের যে সীমান্তটা, এটা হচ্ছে অনেকটা বলা চলে যে আমাদের সহজে এই দিক দিয়ে আসা যাওয়া করা যায়, অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে। আর এন্ট্রি পয়েন্টের বাইরেও এখানে যে নদীটা আছে সহজে পার হওয়া যায়, রাতে বিরাতে পার হওয়া যায়। এখানে এই বিষয়গুলোর কারণে এবং ওইখানকার যে জনগোষ্ঠী যেটা আছে, আপনার এই যে রোহিঙ্গা যারা আছে, রোহিঙ্গা ব্যাপক জনগোষ্ঠী মাদকা এই আপনার ইয়াবা পাচারের সাথে জড়িত, এবং তারা এই অংশে এসেও যখন আসছে তখনও প্রচুর পরিমাণ নিয়ে আসছে, এবং এখনও তারা রাতের আধারে তারা ওই পারে যাচ্ছে, গিয়ে ইয়াবা কেউ বড়িতে নিয়ে আসছে। কয়েকদিন আগে আপনারা দেখলেন যে আমাদের কক্সবাজার যে আমাদের অফিস, তারা 23 ব্যক্তিকে ধরলো যাদের পেটের মধ্যে ইয়াবা।
মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার কথা বললেন চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন।
যে আমাদের মধ্যে সচেতনতা তৈরি হতে হবে এবং ইয়াবার যে খারাপ যে দিক বা প্রভাব, এগুলো জেনে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সর্বা আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে নৈতিক শিক্ষা, পারিবারিক যে শিক্ষাটা সেটাকে আমাদের, এটা তো এখন অনেকটা আলগা হয়ে গেছে।
ইয়াবাসহ মাদকের ভয়াবহতা থেকে তরুণ তরুণীদের রক্ষা করা না গেলে বাংলাদেশ ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ে পড়বে বলে মনে করছেন তারা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বাংলাদেশের ঢাকায় আবাসিক এলাকায় যেখানে সেখানে ময়লার ডাস্টবিন থাকার কারণে মানুষের চলাফেরায় যেমন অসুবিধা হচ্ছে, তেমনি অনেকেই স্বাস্থ্যের ঝুঁকিতে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে সরকারকে কঠোর না হলে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ হবে না। ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
বাংলাদেশের রাজধানী ঢাকা, আর সেই ঢাকা শহরের জীবিকার সন্ধানে কয়েক কোটি মানুষের বাস। প্রতিদিন প্রায় 550 পরিচ্ছন্ন কর্মী ময়লা অপসারণের কাজ করে থাকলেও আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে ময়লার ডাস্টবিন থাকার কারণে জনগণের চলাফেরাই হচ্ছে অসুবিধা, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে অনেকেই।
এখানে গন্ধের জন্য আমরা নাক ধরে সবসময় হাঁটতে হয়, গন্ধের জন্য এখানে হাঁটা যায় না। গন্ধে এমন গন্ধ যে মানে নিজের লাঙের ভিতরে মনে হয় লাং জ্বলে উঠে, এটা আমার মনে হয় স্বাস্থ্যেরও ক্ষতি, পরিবেশেরও ক্ষতি। এটাকে একটা সুন্দর একটা সুচারু রূপে যে হাইজেনিক ওয়েতে যদি নিয়ে যাওয়া যায়, এটা সকলের জন্য ভালো, আমাদের পথচারীদের জন্য ভালো, সবসময় আমরা যারা এখানে আসা যাওয়া করি আমাদের জন্য খুবই উপকার হয়।
আমরা যারা বাইক চালাই বা লোকাল গাড়ি চালাই, এই যে ময়লার পাশে যে দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, যারা সিটি কর্পোরেশনের লোক আছে, সরকার তো দেখতেছে না, তারপর বলি যারা দেখতেছেন এবং শুনতেছেন, এই রাস্তার পাশ থেকে ডাস্টবিনগুলো অতি দ্রুত সরায় নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যান।
অনেক কষ্ট হচ্ছে, আমরা আসা যাওয়ার সময়, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সময় সবকিছু, মানে এদিক দিয়ে আসা যাওয়া তো করতেই পারে না সবাই।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ময়লা ডাস্টবিনে না ফেলে ডাস্টবিনের আশেপাশে ফেলছে, আর সেই ময়লা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এসব নিয়ে নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আমরা নগরায়নের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বর্জ্য ব্যবস্থাপনাকে পরিকল্পিত, শৃঙ্খলিত এবং আবদ্ধ এই তিন প্রক্রিয়ার মধ্যে আনার জন্য অনেক দিন ধরে অ্যাডভোকেসি করছি। আমরা বলছি উৎস থেকেই আবদ্ধ অবস্থায় সেগ্রিগেশন বা সেপারেশনের মাধ্যমে যদি পাত্র, রিসাইকেলেবল এবং দাহ্য এই তিনটিকে আলাদা করে এগুলি অপসারণের ব্যবস্থা করা যায় বা স্থানান্তরের ব্যবস্থা করা যায়, তবে নগরের সড়কগুলো, ফুটপাথগুলো কোনোভাবেই বর্জ্য অভাব
হবে তা না হলে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ হবে না।
পৃথিবীর যে কোনো দেশে ময়লা যদি আমি নির্দিষ্ট দিনের চেয়ে বেশি জমিয়ে রাখি, নির্দিষ্ট দিনের মধ্যে ওটি সংগ্রহ করার জায়গা পৌঁছে দিতে না পারি, তাহলে আমার বিরুদ্ধে সিটি কর্পোরেশন বা কাউন্সিলর কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, জরিমানা সহ কঠোর ব্যবস্থা। আমরা সিটি কর্পোরেশন আইনে থাকা সত্ত্বেও এই বিষয়ে কোনো উদ্যোগ নিইনি, যে কারণে বললাম যে অনুশাসনগুলো প্রয়োগে এই সমস্ত সংস্থা এবং সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে, যেটি না করলেও এটি কার্যকর হবে না।
পরিকল্পিত পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন নগরীর প্রতিটি নাগরিককে সচেতন হওয়া। তা না হলে যতই পরিকল্পনা করা হোক না কেন, সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা সম্ভব নয়, তেমনটি বলছেন নগরবাসী। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পশ্চিমবাংলা এবং অন্যান্য রাজ্যের পরিস্থিতি নিয়ে আহসানুল হক কথা বলছেন পরমাশিস ঘোষের সঙ্গে।
ধন্যবাদ। ভারতে বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইতে প্রবল বর্ষণে 15 জনের মৃত্যু ঘটেছে। প্রবল বর্ষণের ফলে দেয়াল ধসে 15 জনের মৃত্যু ঘটেছে, অনেকে আহত হয়েছেন, এই খবর আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন। এবং ভারতে বলা হয় যে এখন চলছে মৌসুমি বৃষ্টিপাতের একটা সময় যাচ্ছে। আমরা এখন কথা বলছি পরমাশিস ঘোষ রায়ের সাথে কলকাতায়। জুন থেকে সেপ্টেম্বর মাসকে ধরা হয় যে মৌসুমি বৃষ্টিপাতের সময়। তো পরমাশিস, পশ্চিমবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণটা কেমন?
পশ্চিমবঙ্গে এখনো সেই অর্থে বর্ষা না আসলেও একটা বিরক্তিকর বর্ষা এসেছে। মানে ধরুন, আমি আমাদের কলকাতা মহানগরীর একটা অন্যতম জায়গা হচ্ছে শ্যামবাজার, শ্যামবাজার থেকে ডানলাপের দূরত্ব হচ্ছে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। শ্যামবাজারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ডানলাপে এসে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না। আবার ডানলাপ থেকে সোদপুর হচ্ছে 1.5 কিলোমিটার, এসে দেখা যাচ্ছে যে সোদপুর শুকনো। আবার ব্যারাকপুর 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার, দেখা যাচ্ছে ঝমঝম, এরকম বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। মানুষ কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে, ছাতা নিয়ে বেরোচ্ছে বা বেরোবে না, এই একটা মানে একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গায় থাকছে, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখনো সেই অর্থে বর্ষা নামেনি, কিন্তু মানে বৃষ্টি হচ্ছে।
আচ্ছা, কিন্তু প্রতি বছরই কিন্তু এই মাসগুলোতে প্রবল বৃষ্টিপাত হয়, পানি আটকে যায়, এটা কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। তো রাজ্যে এই পানি যাতে আটকে না যায়, বিশেষ করে ময়লা পানি যাতে নর্দমা থেকে ওপরে উঠে না আসে, কি ধরনের সতর্কতা অবলম্বন করা হয় বা হচ্ছে?
সতর্কতা হিসেবে কলকাতা কর্পোরেশন বা আমাদের রাজ্যের যেগুলো মিউনিসিপাল বা কর্পোরেশন এরিয়া, তারা কিন্তু বর্ষা আসার মোকাবিলায় কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিষয়টা তো সরকারি পর্যায়ে, বর্ষা এখনো সেই অর্থে নামেনি যে সময় বর্ষা নামার কথা, সেই জায়গাতে কিন্তু এখনো 1 মাস পিছিয়ে গেছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে পরিস্থিতির মোকাবিলায় কাজে নামা একটা সতর্কতা নেওয়া হয়েছে, কিন্তু গত 2 দিন ধরে মুম্বাই শহরে বা গত 1 সপ্তাহ ধরে যে ধরনের বৃষ্টি বা যে পরিবেশ তৈরি হয়েছে লাস্ট 2 দিন ধরে, সেই জায়গা থেকে কিন্তু কলকাতা কর্পোরেশন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা বা কর্পোরেশন গুলো কিন্তু একটা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিগত দিনের যে একটা পরিসংখ্যান, সেই জায়গা থেকে কিন্তু সেই ইনিশিয়েটিভটা নিয়েছে তারা।
আমরা জানি যে মুম্বাইতে, মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, ভারতের কোন রাজ্যগুলোতে বিশেষ করে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
মুম্বাইতে তো হয়, দক্ষিণবঙ্গে, দক্ষিণ ভারতে কিন্তু প্রবল বর্ষণ হয়, কর্ণাটক, চেন্নাই, কেরল এই জায়গাগুলোতে বৃষ্টি হয়, অলরেডি সেখানে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড কিন্তু মহারাষ্ট্রে। আমরা গত 2 দিনের যে বৃষ্টি প্রাচীন দোষে জায়গাটার নাম হচ্ছে আপনার মালাডা ইস্টে গতকালকেই একটা প্রাচীন দোষে 13 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু প্রবল বৃষ্টির কারণে কিন্তু মহারাষ্ট্রে 40 জন মারা গেছে, বহু মানুষ আহত হয়েছেন। ইতিমধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন এবং বলেছে খুব বিশেষ প্রয়োজন না হলে মানুষকে কিন্তু রাস্তায় বেরোতে বারণ করেছেন। রেল, বিমান এবং সড়ক পরিবহন কিন্তু পুরোপুরি বন্ধ এবং সমস্ত ছুটিও কিন্তু ঘোষণা করেছে একটা সাবধানতার ক্ষেত্রে।
পরমাশিষ, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার নতুন অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
আমি সাবরিনা চৌধুরী।
আর আমি আনিস আহমেদ।
আচ্ছা, তাহলে আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই পর্বে?
আচ্ছা, বিষয়টার সম্পর্কে বিশেষভাবে যাবার আগে আবার আমাদের শ্রোতা দর্শকদের মনে করিয়ে দিই যে এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানে আমরা মূলত সংবাদপত্রে কিংবা সংবাদ পাঠে যেসব ইংরেজি ভাষা, বিশেষ করে আমেরিকান ইংলিশ ব্যবহৃত হয়, সেই সম্পর্কেই আমরা আলোচনা করব। এবং এই আলোচনা অনুষ্ঠানটি আমাদের বিশ্বাস যে ছাত্রছাত্রীদের তো বটেই, যারা সাংবাদিক আছেন, ইংরেজিতে যারা সংবাদ চর্চা করতে চান, তাঁদের জন্যও বোধহয় অনেকখানি সুবিধের হবে বলে আমাদের মনে হয়।
হ্যাঁ, ঠিক বলেছেন। আর তাহলে আমরা আজ কোন শব্দটি নিয়ে আলোচনা করব?
আচ্ছা, ঠিক শব্দ সম্পর্কে কিছু বলার আগে শোনা যাক না খবরের এই অংশটি।
This member of the US Congress is saying good things about US South Korea relations.
এখানে তো মনে হচ্ছে যে যিনি সংবাদ পরিবেশন করছেন তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের এই সদস্য যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ক সম্বন্ধে ভালো ভালো কথা বলছেন।
হ্যাঁ সাবরিনা, তোমার অনুবাদটা একদম ঠিক হয়েছে। এবার তাহলে এসো শোনা যাক যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার এই ভালো সম্পর্কে ওই কংগ্রেসম্যান নিজে কি বলছেন।
Given the positive changes in South Korea, it is only proper for us to consider real ways to improve the U.S.-Korean alliance beyond a security-focused relationship. The future of the U.S.-Korea alliance remains largely unwritten.
এখানে তো এই কংগ্রেস সদস্য মূলত যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কে কথা বলছিলেন, তবে আসলে কি বলছিলেন তার পুরো মানেটা, অর্থটা আমি বুঝতে পারিনি।
সাবরিনা, আসলে আমরা কংগ্রেস সদস্যের ভাষণের কিংবা ওই পুরো বাক্যের বক্তব্যের অংশটা আমরা পরে একটু পরে ব্যাখ্যা করব।
আচ্ছা,
তবে এই বক্তব্যে একটি বিশেষ শব্দ তিনি ব্যবহার করেছেন আর সেই শব্দটা হচ্ছে অ্যালায়েন্স।
আচ্ছা, তা এই শব্দটা কি মৈত্রী অর্থে ব্যবহার করা হচ্ছে?
হ্যাঁ, তোমার কথাটা অনেকটাই ঠিক। তবে অ্যালায়েন্সের একটা অফিসিয়াল কিংবা আনুষ্ঠানিক অর্থ আছে,
সেটা কি
শোনা যাক তাহলে অ্যালায়েন্স শব্দের সেই আনুষ্ঠানিক ব্যাখ্যা।
An alliance between countries usually is a formal agreement for cooperation.
Many alliances are based on defense or economic issues. Alliances also can be between people or organizations.
এখানে তো বলছে যে দেশগুলোর মধ্যে অ্যালায়েন্সের মানে হচ্ছে সহযোগিতার জন্য আনুষ্ঠানিক সমঝোতা বা চুক্তি।
হ্যাঁ, তাহলে অ্যালায়েন্সের বাংলা অর্থটা কি হতে পারে বলো তো?
এটা কি সহযোগিতা বিষয়ক কিছু হতে পারে?
হ্যাঁ, সহযোগিতা তো বটেই। আসলে অ্যালায়েন্সের বাংলা শব্দটা হচ্ছে জোট।
আচ্ছা, তাহলে তো সেটাকে সহযোগিতা জোট বা মৈত্রী জোটও বলা যেতে পারে।
একদম ঠিক বলেছ, তা তো অবশ্যই বলা যেতে পারে, তবে সাধারণভাবে জোট বললেই চলে।
হ্যাঁ, আর এই যেমন নেটো, সেটা তো মূলত প্রতিরক্ষা জোট।
হ্যাঁ, একদম ঠিক বলেছ সাবরিনা। তার মানে হচ্ছে দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা বা অর্থনৈতিক জোট গঠন করা যায়। এরকম কোনো জোটের কথা কি তোমার মনে পড়ছে সাবরিনা?
হ্যাঁ, যেমন নেটো, এই নেটোকে তো প্রতিরক্ষা জোট বলা যায়।
হ্যাঁ, ঠিক বলেছ। নেটো, যার পুরো মানেটা হচ্ছে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মূলত প্রতিরক্ষা জোট, তবে এই জোটে এখন অর্থনৈতিক সহযোগিতারও অবকাশ রয়েছে। আচ্ছা সাবরিনা, আরও একটি জোটের নাম বলো দেখি।
হ্যাঁ, আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের একটি অত্যন্ত পরিচিত জোট হচ্ছে সার্ক। এর মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন।
আর এই অ্যালায়েন্সটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে আরেকটা কিন্তু জরুরি কথা বলা হয়েছে, খেয়াল করেছো সাবরিনা?
না তো।
বলা হয়েছে যে সাধারণ জোট হয় দুটি, অ্যালায়েন্স হতে পারে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠন, এমনকি বিভিন্ন ব্যক্তির মধ্যেও।
আচ্ছা, এবার ব্যাপারটা বুঝেছি।
এখন ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে অ্যালায়েন্স, তবে মৈত্রীর সাধারণ মানে তো বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ।
হ্যাঁ, তো এবার এই অ্যালায়েন্স শব্দটার মানে আমার কাছে পরিষ্কার হলো। তবে আপনি ওই যে প্রথম দিকে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্কের ব্যাপারে কংগ্রেসের সদস্য ভালো ভালো কথা বলছিল, তার পুরো মানেটা আমি বুঝতে পারিনি।
হ্যাঁ, তার এই কথাগুলো তাহলে আরেকবার শোনা যাক।
Given the positive changes in South Korea, it is only for us to consider real ways to improve the US-Korean alliance beyond a security-focused relationship. The future of the US-Korea alliance remains largely unwritten.
Sabrina, কি কিছু বুঝতে পারলে?
হ্যাঁ, এতটুকু তো বুঝতে পারলাম যে তিনি এখানে বলছিলেন যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে আরো উন্নত করতে হবে। তবে
তবে কি?
হ্যাঁ, তবে ব্যাপারটা হচ্ছে যে এই অ্যালায়েন্স ছাড়াও এমন কিছু শব্দ বা ফ্রেজ আছে যার মানেটা আমার কাছে পরিষ্কার নয়।
আচ্ছা, সেগুলো কোনগুলো বলো তো?
হ্যাঁ, এই যেমন ধরেন পজিটিভ চেঞ্জেস ইন সাউথ কোরিয়া, কনসিডার রিয়েল ওয়েজ, সিকিউরিটি ফোকাসড রিলেশনশিপ, এরকম কিছু শব্দ।
আসলে এই শব্দগুলো কিংবা এই ফ্রেজগুলো সংবাদের ভাষায়, বিশেষ করে এখানে কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। পজিটিভ চেঞ্জেস ইন সাউথ কোরিয়া এর অর্থ হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইতিবাচক পরিবর্তনগুলো।
আর পরেরগুলো?
পরেরগুলো যেমন ধরো এই যে কনসিডার রিয়েল ওয়েজ, এর অর্থ সত্যিকারের উপায়ে বিবেচনা করা। এবং আরেকটি আছে সিকিউরিটি ফোকাসড রিলেশনশিপ, এর মানে হচ্ছে নিরাপত্তা কেন্দ্রিক সম্পর্ক, মানে যে সম্পর্ক কিংবা যে সম্পর্কে নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়।
আচ্ছা, এবার বুঝতে পারছি অর্থগুলো।
তাহলে সাবরিনা, কংগ্রেসম্যানের ওই পুরো বাক্যটার মানে কি হলো?
বাক্যটা বোধহয় এরকম হবে, দক্ষিণ কোরিয়ায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা কেন্দ্রিক সম্পর্কের বাইরে এসে যুক্তরাষ্ট্র ও কোরিয়ার জোটের উন্নয়ন সাধনটি বিবেচনায় নেয়া আমাদের জন্য সবসময় ঠিক হবে।
বাহ, খুব চমৎকার অনুবাদ করেছো সাবরিনা তুমি। আচ্ছা, কংগ্রেসম্যান তো আরো একটি বাক্য বলেছেন নাকি?
হ্যাঁ, তিনি বলেছেন The future of US-Korea alliance remains largely unwritten. তবে এই বাক্যটির সম্পূর্ণ অর্থ কিন্তু আমার কাছে পরিষ্কার নয়।
আসলে এর মানেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কোরীয় জোটের ভবিষ্যৎ হচ্ছে প্রধানত অলিখিত।
আচ্ছা, তাহলে এই ভবিষ্যৎ অলিখিত এর মানেটা কি?
আসলে সাবরিনা, এটি হচ্ছে একটি কূটনৈতিক ভাষা। কংগ্রেসম্যান এখানে আসলে বলতে চাইছেন যে যুক্তরাষ্ট্র কোরীয় জোট কেবলমাত্র চুক্তির বিষয় নয়, এটির ভবিষ্যৎ লিখিত চুক্তিকেও অতিক্রম করে গেছে।
ও আচ্ছা, এখন আমি ব্যাপারটা বুঝেছি।
এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটি শেষ করার আগে আরেকটি কথা, আমাদের এই নতুন অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
আবারও সর্বশেষ খেলার খবর জানতে আমরা যাচ্ছি আহসানুল হকের কাছে।
ধন্যবাদ। খেলার খবর, ভারত এবং বাংলাদেশের মধ্যেকার খেলা চলছে এজ ব্যাস্টনের মাঠে বিশ্বকাপ ক্রিকেটে। আজকের খেলায় বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ বাংলাদেশ বিশ্বকাপের শীর্ষ চারটি দলের মধ্যে যাওয়ার জন্য আজকের খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খেলার মাঠে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু, রয়েছেন আমাদের সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেকজন সাবেক সদস্য নাজমুর নূর রবিন, এবং রয়েছেন ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। প্রথমেই ইউসুফ রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ। সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। বাংলাদেশ 200 রান 6 উইকেটের বিনিময়ে 115 রান প্রয়োজন, 75 বল হাতে, 4টি উইকেট, ব্যাট করছেন সাইফুদ্দিন এবং আরেকজন হচ্ছেন সাব্বির, এই দুজন ব্যাট করছেন। সাব্বির ব্যাটসম্যান, কিন্তু মুর্তাজা, মাশরাফি মুর্তাজা, রুবেল, মুস্তাফিজুর যারা বাকি রয়েছেন তাদের কেউই তেমন ব্যাটসম্যান নন। ইসু ভাই, আজকের খেলায় ভারত যেভাবে 314 রান করলো এবং রোহিত শর্মার 104 রান দেখলাম আমরা, রাহুলের 77 রান দেখলাম, মুস্তাফিজের 5 উইকেট দেখলাম, আপনি মাঠে বসে কেমন দেখছেন আজকে?
দেখেন, মাঠে তো সাংঘাতিক উত্তেজনা এবং আমাদের বাংলাদেশ দলের সাপোর্ট হেভিলি ওভারওয়েলম বাই ইন্ডিয়ান সাপোর্ট। আমি বলবো প্রায় 80% এখানে সাপোর্ট ইন্ডিয়ান সাপোর্টাররা। তবে খেলাটা প্রথম থেকে ইন্ডিয়া যেভাবে ব্যাটিং শুরু করেছিল, আমার তো এক সময় মনে হলো যে তারা 360 রান 370 রান করবে, কিন্তু বাংলাদেশ বোলিং এবং ফিল্ডিং এ ড্রামাটিক একটা কামব্যাক করে, বিশেষ করে মুস্তাফিজের বোলিং, এবং আমরা ইন্ডিয়াকে তখন একটা টার্গেট, রিচেবল টার্গেটের মধ্যে আমরা রাখতে পেরেছি। এবং ইন্ডিয়ান টিম কিন্তু খুবই ঘাবড়িয়েছিল, কারণ 314 রান এই উইকেটে, যেটা একেবারে ফ্ল্যাট উইকেট, সবাই কিন্তু একটু চিন্তায় পড়ে গেছিল। এবং আমরাও কনফিডেন্ট ছিলাম যে 314-15 রান ইজ অ্যাচিভেবল এবং টার্গেট ইজ অ্যাচিভেবল। কিন্তু শুরু মোটামুটি হয়েছিল ভালো, কিন্তু দুঃখজনক আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যানই ইন্ডিয়াকে উইকেট দিয়ে দিয়েছে, এবং ইন্ডিয়ার কোনো উইকেটই কোনো বোলার তাদের সিক্সের জন্য পায়নি। স্টার্টিং ফ্রম তামিম ইকবাল অল দ্য ওয়ে আপ টু শাকিব, আমাদের উইকেটটা আমরা দিয়ে দিয়েছি, অল সফট সিক্সেস। এবং আমরা যদি একটু ধরে রেখে খেলতে পারতাম তাহলে কিন্তু আজকে ইন্ডিয়া মাঠের থেকে এই খেলাটা জিতে যেতে পারতো না। এবং আমি একটা কথা বলতে চাই যে তামিম যেভাবে আউট হয়েছে, এটা কিন্তু সে কয়েকবারই ইনসাইডে যে আউট হয়, এর মানে তার একটা ব্যাটিং এর একটা ফ্লো আছে, দ্যাট মিন্স হি হ্যাজ নো ফুটওয়ার্ক, এবং ঠিকভাবে তার পা যাচ্ছে না, তার বডি ইজ নট গোয়িং বিহাইন্ড দ্য বল, যার জন্য হি ইজ গেটিং ইনসাইড এজেস। আজকেও কিন্তু সে সেভাবেই আউট হয়, সেম থিং আমরা মোসাদ্দেককে দেখেছি। তো আমি বলবো যে আমাদের এটা ব্যাটিং এর ব্যর্থতা, এবং ম্যাচটা এখন 90% ইন্ডিয়ার ফেভারে, কাজে এখান থেকে ম্যাচটা জেতা ইজ নেক্সট উইক পসিবল। যদিও সাব্বির ইজ প্লেইং অ্যাটাকিং ক্রিকেট, কিন্তু আই হ্যাভ মাই ডাউটস দ্যাট টার্গেট ইজ গোয়িং টু রান রেট আরো বাড়বে, এবং ইন্ডিয়ার ভালো বোলাররা আছে, উইকেট আমাদের নেই, ওরকম ধরেন ইউনো রিলায়েবল ব্যাটিং নেই, আমাদের মিডল অর্ডার ইজ গন, সো উই আর ডাউন টু দ্য লাস্ট পেয়ার অলমোস্ট।
ইউসুফ ভাই, আজকে আমরা যারা টেলিভিশনে খেলা দেখছি, আমাদের কাছে মনে হচ্ছিল যে খেলার মধ্যে অসম্ভব একটা টেনশন দুই দলের খেলোয়াড়, বিশেষ করে
ধরেন এটা খুব গুরুত্বপূর্ণ খেলা ইন্ডিয়ার জন্য, আমাদের জন্য তো আছেই, কিন্তু ইন্ডিয়া যদি আজকে হেরে যেত বা হেরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার সেমিফাইনাল বিকামস এ থ্রেট। তো
বাদানুবাদ করছিলেন আম্পায়ারের সাথে, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হচ্ছিল যে আজকের খেলাটা,
হ্যাঁ টেনশনে ছিল, আমি বলি ইন্ডিয়ান সাপোর্টাররা খুব টেনশনে ছিল, ইন্ডিয়ান ক্যাম্প তো অবশ্যই খুব টেনশনে, বিকজ যখন 314 রানে অল আউট হয়ে যায় তখন তারা জানে বাংলাদেশের ব্যাটিং স্ট্রেংথ এবং পিচটা জানে, পিচটা তো একেবারে ব্যাটিং ফেভার পিচ, একটু ফ্ল্যাট উইকেট, বোলিং এ কিছু হচ্ছিল না। সেখানে দুঃখজনক যে আমাদের ব্যাটিং এর ব্যর্থতা আমি বলবো, এত আপনার আমাদের বাংলাদেশের ব্যাটিং নিয়ে সবাই একটা ভালো রিপোর্ট দিয়ে এসছে, সবাই খুব সন্তুষ্ট, নট অনলি সন্তুষ্ট বলবো, দে আর অ্যাকচুয়ালি কোয়াইট ইমপ্রেসড উইথ আওয়ার ব্যাটিং লাইন আপ, স্পেশালি আওয়ার মিডল অর্ডার।
রবিন ভাই জি জি,
এই ম্যাচটা আমাদের ডেফিনেটলি যেটা উচিত ছিল।
নিশ্চয়ই রবিন ভাই, আজকে আমরা খেলায় দেখলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে একের পর এক ভালো ভালো ব্যাটসম্যান, যারা নাকি তামিম, সৌম্য, সাকিব, মুশফিক, লিটন, মোসাদ্দেক, প্রত্যেকেই আন্তর্জাতিক মানের ব্যাটসম্যান, তারা যেভাবে উইকেটগুলো একের পর এক দিলেন, যদিও আমরা দেখেছি সাকিব আজকে যথারীতি হাফ সেঞ্চুরি করলেন, আবার 66 রান করেছেন, ভালো খেলেছেন তিনি, কিন্তু মনে হচ্ছিল যে এই যে মাঠের যে প্রচণ্ড টেনশন যেটা ভারত তৈরি করেছে আজকে, এমনকি তারা আমটা বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে বোধহয় কিছুটা প্রভাবিত করছিল, কারণ প্রচণ্ড একটা থ্রেটনিং অ্যাটমসফিয়ার কিন্তু তৈরি হয়েছিল মাঠে। রবিন ভাই,
হ্যাঁ আমি আমি মনে করি যে এটা কিন্তু আমাদের একটা ভালো গ্র্যান্ড সুযোগ ছিল, কেন আপনার কুলদীপ যাদব খেলছে না, তারপর জাদেজা খেলছে না, সব মিলেমিশে মনে হচ্ছে যে ইট ওয়াজ টেইলর মেড ফর আওয়ার ভিক্টরি, এটা কিন্তু আমাদের সুযোগ ছিল, আমরা যদি উইকেট গুলো অক্ষুণ্ণ রাখতে পারতাম। কিন্তু বাবু ভাই যেটা বললেন যে দেখেন আমরা মনে হয় তাদের নার্ভ সিস্টেমটা স্ট্রং হওয়া প্রয়োজন, যে কারণে তামিম ক্যাচটা ঠিক ধরতে পারেনি, কারণ তামিমের জন্য এই ক্যাচটা ধরা খুবই সহজ ব্যাপার ছিল ফিল্ডিং এ। কিন্তু ব্যাটিং এর কথা বলছি, দেখেন প্রত্যেকটা ব্যাটসম্যান, এই সাকিব থেকে আরম্ভ করে তারপর মুসাদ্দেক, তার আগে তামিম, তারপর তার আগে সৌম্য, সবাই মনে হয় মানে ওই হার্দিক পান্ডের আপনার ওই চালাকি বোলিং এ একটু স্লো করে দেয়া, এই এইগুলো আমরা জানি, এই ক্ষেত্রে কিন্তু তাদের প্রেশার অনেক থাকবে, তাদের একটা চালাক চতুর ক্যাপ্টেন রয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের আরো ডেফিনেটলি আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন ছিল। এগুলো বিবেচনা করলে কিন্তু এই যে আপনি যে প্রেশারের কথা বললেন, সেই প্রেশার তো থাকবেই, আর এগুলো কিন্তু আমি একই সাথে বলতে পারি যে ইন্ডিয়ান ক্যাপ্টেন্সির যে আমরা একটা আনস্পোর্টসম্যান লাইক বিহেভিয়ার দেখবো, যে আমরা এটাই বিবেচনা করা যেতে পারে, দেখবো ওরা কি আইসিসি কি করে থাকে, কারণ এই যে ছোট আপনার ইনসিডেন্টেও কিন্তু অন্য দলের ক্যাপ্টেনকে ওরা একটা ওয়ার্নিং দিয়েছিল, যে যাও সেটা অন্য কথা, কিন্তু আমার মনে হয় যে গ্র্যান্ড আমাদের সুযোগ ছিল, উইকেটটা অক্ষুণ্ণ রেখে আমাদের আরো সুযোগ ব্যবহার করা প্রয়োজন।
নিশ্চয়ই নিশ্চয়ই, বাংলাদেশ এখনো যেভাবে খেলছে, সাইফউদ্দিন মূলত বোলার কিন্তু তিনি যেভাবে ব্যাট করছেন সেটাও খুব মনে হচ্ছে যে একেবারে যে ভারত জিতবে ক্রিকেট খেলায় এখনই বলে দেয়া বোধহয় একটু কঠিন।
দেখেন আমি একটা কথা বলি,
জি,
যে বাংলাদেশ শুড নট গিভ আপ, তাদের ব্যালেন্স যা 10 ওভার বাকি আছে পুরোটা খেলতে হবে এবং অ্যাটাকিং মোডে খেলতে হবে, ডিফেন্সিভ মোডে খেললে কিন্তু হবে না, কারণ আমাদের ধরেন 10 রানের মতন দরকার, 9-10 রান,
64 বল 91 রান,
9 রানের মতন,
জি,
তো 9 রানের মতন দরকার, বাংলাদেশ যদি খেলতে পারে 11 ওভার এবং অ্যাটাকিং মোডে খেলে এই ম্যাচটা কিন্তু এখনো ফসকে যায়নি, তো হোল্ড অন টু ইওর হ্যাট, যে কোনো ঘটনা একটা ঘটতে পারে।
দিলু ভাই আপনি লাইনে আছেন?
শুনছি, শুনছি আলোচনা শুনছি।
আচ্ছা দিলু ভাই, শুধু শুনলে হবে, কিছু বলতে হবে তো?
না, আমি আমি যেটা বলবো যে বাংলাদেশে বিশেষ করে মোস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ে যে বাংলাদেশ কামব্যাক করেছে সেটা অসাধারণ। কারণ রানটা একটা সময় মনে হয়েছিল যে 375 to 400 রিচ করবে, কিন্তু পরের দিকে বল উইকেটে আসছিল না। প্রথম দিকে যেভাবে আসছিল পরের দিকে আসে নাই, এখন কিন্তু খুবই ডিফিকাল্ট যে উইকেটে আসা। আপনি খেয়াল করবেন যে দুদলই কিন্তু তাদের একজন করে স্পিনার কমিয়ে তারা পেস বোলারকে নিয়েছে, কারণ মাঠের একটা সাইড খুবই ছোট বাউন্ডারি, তো দেরফর তারা একটা স্পিনারকে বাংলাদেশ মেহেদি এই মিরাজকে বাদ দিয়ে রুবেল টিম করিয়েছে, ঠিক ইন্ডিয়া কুলদীপকে বাদ দিয়ে তারা ভুবনেশ্বর কুমারকে নিয়েছে, পেস বোলারের উপরে ডিপেন্ড করেছে। এবং সেটাকে মুস্তাফিজ 5 উইকেট নিয়ে তার একটা যোগ্যতা প্রমাণ দিয়েছেন, রুবেল উইকেট নিয়েছেন, এবং এখানেও কিন্তু পেস বোলাররাই উইকেট নিয়েছেন। পান্ডিয়া 3 উইকেট নিয়েছে, সামি উইকেট নিয়েছে, বুমরা উইকেট নিয়েছে, তার মানে পেস বোলাররাই ডমিনেট করছিল। যেটা ইসুফ ভাই বললেন যে বাংলাদেশি ব্যাটসম্যানরা স্টার্টটা করেছিল ভালো, তামিম, সৌম্য, মুশফিক প্রত্যেকে কিন্তু লিটন স্টার্টটা ভালো করে, বাট ইনিংস লম্বা করতে পারেনি। একমাত্র সাকিব আল হাসান ছাড়া কারোই কিন্তু সেই ধরনের লম্বা ইনিংস খেলার মতো মাংসটা দেখা যায়নি, কারণ ওরা বোলাররা ভেরিয়েশন বোলিং এই স্লোয়ার বল দিয়ে যে তারাগুলো উইকেটগুলি তুলে নিয়েছেন এটা হলো চতুরতা ছিল বিরাট কোহলি দলের। কারণ তিনি জানেন যে 315 খুব বেশি যে বড় স্কোর সেটা বলা যাবে না, যেহেতু মাঠটা একটা জায়গায় খুবই ছোট। এখনো যখন সাইফুদ্দিনের ওয়ানডে ক্রিকেটে 50 রয়েছে, সাব্বির রহমান নিউজিল্যান্ড টুরে সেঞ্চুরি করে এসছেন, ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার সাব্বির রহমান এবং হার্ড হিটার। এটা কিন্তু যেটা ইসুফভাই বললেন যে যদি 50 ওভার পর্যন্ত এই সাইফুদ্দিন কিংবা সাব্বিরে যে কোনো একজন ব্যাট করেন তাহলে কিন্তু রানটা চেঞ্জ দেব। এবং আমি এখনো মনে করি ওই ভারতের 3 পেস বোলার তারাই এখন বল করবেন, কারণ সামি, বুমরা এবং ভুবনেশ্বর কুমার এদের কাছেই এখন খেলাটা, তাদের বিরুদ্ধে আমাদের শেষ পেয়ার। এবং পরে মাশরাফি মুর্তজা, তিনিও লং হ্যান্ডেলে খেলতে পারেন, বড় 4-6 মারতে পারেন, তো খেলাটা কিন্তু যে এখনই শেষ হয়েছে আমি অন্তত মনে করি না, কারণ এটা কিন্তু আরো ক্লোজ হবে, আরো ক্লোজ হবে ম্যাচটা। এবং আমি মনে করি বাংলাদেশের হারানোর কিছুই ছিল না, বরং বাংলাদেশ আজকে অল আউট খেলে এই ম্যাচটা বের করে নিলেই কিন্তু পাকিস্তানকে হারালেই তাদের সেমিফাইনালে যাওয়ার একটা জায়গা থাকবে। আর ভারত টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট টিম, তাকে হারানোর পর পরের ম্যাচ পাকিস্তান বাংলাদেশের জন্য কনফিডেন্স অনেক বেশি থাকবে যে তারা পাকিস্তানকে সেভাবে মোকাবেলা করতে সক্ষম। আর সাম্প্রতিককালে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ টানা 4-5 ম্যাচ জয় লাভ করে এসছে, এবং গত এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। অতএব সেই ম্যাচ নিয়ে কিন্তু তেমন একটা ভাবনার এখনই কিছু নেই, এখন হলো শেষ 10 ওভারের খেলা চলছে, এখানেই কনসেন্ট্রেট করে এই ম্যাচটা বের করে নিয়ে যেতে পারলেই কিন্তু বাংলাদেশের জন্য একটা
উনষাট বল থেকে আস্কিং রান রেট অনেক উঁচু, কিন্তু এখন পর্যন্ত সাব্বির ব্যাটসম্যান হিসেবে 24 বলে 30 রান করেছেন, সাইফুদ্দিন 20 বলে 19 রান করেছেন, চাহাল বল করছেন, দেখা যাক কোন দিকে যায়। রবিন ভাই, আপনার কাছে আসার আগে আমি একটু বলতে চাই যে মেয়েদের বিশ্বকাপ ফুটবল, সেখানে ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার সেমিফাইনাল নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে। যুক্তরাষ্ট্র, আমেরিকা মেয়েদের ফুটবলে 3 বারের চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন। দিলু ভাই, ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার সেমিফাইনাল যেটা ফ্রান্সে হচ্ছে সে সম্পর্কে আপনি কি ভাবছেন?
আমি মনে করি এই ম্যাচে ডেফিনেটলি আমেরিকা ফেভারিট। আপনি খেয়াল করবেন আরেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জার্মানি কিন্তু হেরে বাদ হয়ে গেছে সুইডেনের কাছে, সুইডেনও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইংল্যান্ড আমেরিকা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো আমেরিকার ফুটবলটা মেয়েরা যতটা ডমিনেট করে, কারণ ব্রাজিল নেই, ব্রাজিল যারা একাধিকবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারাও কিন্তু কোয়ার্টার ফাইনালের আগেই বাদ হয়ে চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমেরিকার জন্য এটা একটা বেটার চান্স যে তারা ইন্টারদের শিরোপাটা ধরে রাখার, কারণ আমেরিকানরা যে পাওয়ার ফুটবলটা খেলে, যে স্পিডি ফুটবলটা খেলে সেটা কিন্তু অসাধারণ। কারণ আমি কোয়ার্টার ফাইনাল ম্যাচটাও দেখেছি আমেরিকার, তারা ফ্রান্সের বিরুদ্ধে খেলেছিল এবং ডোমিনেট করেছিল কিন্তু ম্যাচটাতে। এবং আমি বেশ কয়েকটা ম্যাচ দেখেছি আমেরিকার, আগের ওয়ার্ল্ড কাপেও দেখেছি, তারা ভীষণ ডোমিনেটিং ফুটবল খেলে এবং তাদের স্ট্রাইকিং জোনটা খুবই অসাধারণ খেলে। এবং আমি কিন্তু মনে করি এই ম্যাচটাতে ডেফিনেটলি আমেরিকাই ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল, এবং ফাইনালে চলে যাওয়া তাদের জন্য সময়ের ব্যাপার, সেটা হলো আমার ধারণা, কারণ আমি যে ম্যাচগুলি দেখেছি। আর অন্যদিকে নেদারল্যান্ডস এবং ওই ম্যাচে সুইডেন ম্যাচে এনিবডিজ গেম, যদিও সুইডেন ফেভারিট কারণ তারা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ফাইনালে গিয়ে সেমিফাইনালে জায়গা করে।
জি, আর ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যেকার যে খেলা সে সম্পর্কে শেষ খবর কি?
সেটা কাল সকাল বাংলাদেশ সময় সকাল 6:30 খেলাটা হবে বলে হরিজন্টে, যেই মাঠে জার্মানির কাছে 7-1 গোলে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল 2014 বিশ্বকাপে, সেই মাঠে কিন্তু কাল খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে। অবশ্য আর্জেন্টিনার সাথে শেষ যে ম্যাচটা খেলেছিল এই মাঠে, সেখানে ব্রাজিল 3-0 গোলে জয়লাভ করেছিল। তারপরে দুদল কিন্তু খুবই টানটান উত্তেজনা, যেমন ব্রাজিল শিবির বলছেন তারা কোনোভাবেই ব্রাজিলের কোচ তিনি বলছেন তিনি কোনোভাবেই হালকা করে দেখছেন না আর্জেন্টিনাকে, আর দেখার উপায় নেই, যেখানে দুনিয়ার সেরা প্লেয়ার মেসি রয়েছেন তাকে, সেই দলটাকে হালকা করে দেখার কোনো স্কোপই নেই। এবং আর্জেন্টিনাও ঠিক তেমনই বলছেন যে তারা ফেভারিট ব্রাজিলের বিরুদ্ধে, হোম গ্রাউন্ডে খেলবে, ব্রাজিলের একটা অ্যাডভান্টেজ থাকবে। তারপর তাদের দলটা ভেনেজুয়েলাকে 2-0 হারিয়ে যে একটা রিদম পেয়েছে, তারা চান যে তাদের দলটা মেসি যেহেতু নির্ভর, তারা মেসিকে আরেকটা ফাইনালে নিয়ে যেতে চান, মেসি সহ তার দলকে, এবং সবাই মুখে আছে ডেফিনেটলি ব্রাজিল ফেভারিট। কিন্তু ওই যে সেই কথাটা, খেলার মাঠে পার্টিকুলার ম্যাচ ডেতে যে দল ভালো খেলবে তারাই জিতবে, এটা কিন্তু জোর দিয়েই বলা যায়, কারণ মেসি যে কোনো সব ম্যাচে রংটা বদলে দিতে পারেন। আর ব্রাজিলের ডিসঅ্যাডভান্টেজটা নেইমার তাদের নেই, তাদের যে বেস্ট প্লেয়ার তিনি কিন্তু এই টুর্নামেন্ট খেলছেন না ইঞ্জুরির জন্য। সেদিক থেকে বলা যায় যে একটা সুপার ক্লাসিকো, যে ল্যাটিন ফুটবলের যে নান্দনিক দুই দল, বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল মারাদোনার আর্জেন্টিনা এবং পেলের ব্রাজিল খেলবে, স্বভাবতই ফুটবল দুনিয়ার চোখ থাকবে কিন্তু ওই যে
ধন্যবাদ দিলু ভাই। এজ ব্যাস্টনের মাঠ থেকে কিছুক্ষণ আগে আমরা ইউসুফ রহমান বাবুর কাছ থেকে শুনছিলাম, সেখানকার মাঠের দর্শকদের যে উল্লাস সেটাও শুনছিলাম। আমরা জানি যে যুক্তরাজ্য বা ইংল্যান্ডের বার্মিংহাম শহর যেখানে খেলা হচ্ছে এজ ব্যাস্টনে, সেখানে প্রচুর পরিমাণ এশীয় থাকেন, বিশেষ করে ভারতীয় এবং পাকিস্তানি থাকেন, যাদের আধিক্য দেখা গেছে আজকে মাঠে দর্শকদের সারিতে। রবিন ভাই, আপনার কাছে আসছি উপসংহারে। বাংলাদেশ 236 উইকেটের বিনিময়ে 85 রান করতে হবে, 53 বল বাকি, উপসংহারে আপনি কি বলবেন?
আমি মনে করি, যেটা আগে বলছিলাম, যে আমার যদি উইকেট গুলো অক্ষুণ্ণ থাকতো তাহলে তো আমাদের কোনো চিন্তা ছিল না। আমাদের ডেফিনেটলি এই কন্ডিশনে আমাদের কোনো নার্ভস এর যেখানে খেলা হয়, নার্ভস সিস্টেমের, সেখানে কিন্তু আমাদের, আমরা একটু চাপে পড়ে মনে হয় প্রথম দিকে আমরা রোহিত শর্মাকে ডিসমিস করতে পারিনি, একটা বিরাট একটা মিস করেছি, সেটা তো হয়ে থাকে, কেননা রোহিত শর্মা না আউট না করাতে তার ফলে কিন্তু হার্দিক পান্ডা তো আপনার তাড়াতাড়ি আউট হয়ে গেছিল, তো এগুলো তো সাইড আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখেন স্লো বোলিং কিন্তু এখন ইজ আ ফ্যাক্ট অফ লাইফ, আমাদের মেনেই নিতে হবে। এই এই ক্ষেত্রে কিন্তু আমাদের যা শিক্ষণীয় যে দিকটা আছে, একটা হচ্ছে যে আমাদের উইকেট অবশ্যই অক্ষুণ্ণ
রাখা প্রয়োজন।
জি,
আমাদের সময় শেষ হয়ে গেছে, 234 উইকেটের বিনিময়ে খেলা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই ছিল খেলার খবর, অনেক ধন্যবাদ আপনাকে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন সেলিম হোসেনের কাছে সংক্ষিপ্ত সংবাদ।
ধন্যবাদ।
ইরান আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সফলতা এসেছে বলে ইরান ঘোষণা দেবার পরই প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলেন। হোয়াইট হাউসে সাংবাদিকদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা ঠিকই জানে তারা কি করছে এবং তারা এও জানে তারা কি নিয়ে খেলছে। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক, যুক্তরাষ্ট্র কখনোই তা হতে দেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে 300 কিলোগ্রাম সীমা অতিক্রম করেছে, যা তাদের সমৃদ্ধকরণ কর্মসূচির 3.76%। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইরানের ওই দাবি নিশ্চিত করেছে। জারিফ বলেছেন, তাদের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সফলতা পরমাণু বিষয়ক চুক্তির শর্ত লঙ্ঘন করেনি। অভিবাসী এবং ল্যাটিন আমেরিকার আইন প্রণেতাদের সম্পর্কে বর্ণবাদী, যৌন উত্তেজক এবং সহিংস পোস্ট ফেসবুকে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কিছু সীমান্ত নিরাপত্তা কর্মী বা বর্ডার পেট্রোল এজেন্টের বিরুদ্ধে তদন্ত করছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। প্রো পাবলিকা তদন্ত সাইটে বলা হয়েছে, ওইসব ফেসবুক পোস্টে যৌন উত্তেজক ছবি এবং মন্তব্য ছিল যাতে অভিবাসীদের মৃত্যু নিয়ে তামাশা করা হয়। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল বর্ষণে দেয়াল ধসে 15 জনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার ভোরের ওই দুর্ঘটনায় আরও 60 জন আহত হয়েছেন। ভারতে সাধারণ মৌসুমি বৃষ্টিপাতের সময় হিসেবে জুন থেকে সেপ্টেম্বরকে ধরা হয়। এই সময়ে ভবন ধসে পড়া একটি পরিচিত ঘটনা। পুনেতেও শনিবার দেয়াল ধসে 15 জন নিহত হন। হংকংয়ের সহিংস প্রতিবাদ বিক্ষোভের নিন্দা জানিয়েছে চীন। চীন হংকং ঐক্যের 22তম বার্ষিকী উপলক্ষে সোমবার হাজার হাজার মানুষ আইন ও বিচার ভবনের সামনে বিক্ষোভ করেন। গত সপ্তাহে ফিলিপাইনের একটি সেনা চৌকিতে আত্মঘাতী বোমা হামলার দায়ে সন্দেহভাজন দুজনের একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তিনি বলেন, হামলাকারীরা আবু সাইফ জঙ্গি দলের সদস্য। জানুয়ারি মাসে জোলোর রোমান ক্যাথলিক ক্যাথিড্রালে যে হামলা হয়েছিল যাতে 27 জন মারা যান, সেই হামলাও তারাই করেছিল। ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঠেকাতে অবহেলার দায়ে দেশের পুলিশ প্রধান এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রের অভিশংসকের নির্দেশের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। সেদিনের হামলায় 258 জন নিহত হন। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গানাসাকারা বলেন, সাবেক প্রতিরক্ষামন্ত্রী হোমসিরি ফার্নান্দো এবং পুলিশ প্রধান জুডিত পুজিত জয়াসুন্দরাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা মহাকাশযান ওরিয়নের সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স থেকে মঙ্গলবার ভোরে ওরিয়ন ক্রিউ মডিউলের টেস্ট ভার্সন উৎক্ষেপণ করা হয়। আমাদের সান্ধ্য অধিবেশন এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সাবরিনা চৌধুরী, ফেসবুক সম্প্রচারে ছিলেন সঞ্জনা ফিরোজ, আর প্রকৌশলী ছিলেন শিওকাং চ্যাং। আগামীকালের অনুষ্ঠানে যোগ দেবার আমন্ত্রণ জানিয়ে আমি ইজাজ বেন হিউসেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.